السلام علیکم. আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা পবিত্র বাইবেলের একটি বাণী দিয়ে আজকের আলোচনার সূত্রপাত করতে পারি। মথি লিখিত সুসমাচারে বলা হয়েছে, যারা দানশীল তাদের জীবন সার্থক, কারণ তারা পরম প্রভুর দয়া পাবে। এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্থক তাদের জীবন যারা দানশীল। শুধু পবিত্র বাইবেল মহামতি বুদ্ধ একই কথা বলেছেন যে প্রকৃত নিরন্ন মানুষকে যে অন্ন দান করে সে পরলোকে স্বর্গে গমন করবে। ইতিবৃত্তক 26 নম্বর পংক্তি। ঋগ্বেদে শুধু নিজে না, সবাইকে নিয়ে দানে অংশগ্রহণ করতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে এসো প্রভুর সেবক হই, গরিব অভাবীদের দান করি। এবং হাদিস শরীফে খুব পরিষ্কারভাবে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ বলেন, হে আদম সন্তান, কল্যাণার্থে দান কর, তোমাকেও সেভাবেই দেওয়া হবে। হাদিস শরীফে আল্লাহ রসুল আরও বলেছেন যে মহাবিচার দিবসে, যেদিন কিয়ামত হবে, সবাইকে আবার যখন পুনরুত্থিত করা হবে, আবার জীবন্ত করা হবে এবং সমবেত করা হবে, সেই দিন তিনি মানুষকে জিজ্ঞেস করবেন যে আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। তখন মানুষ বলবে, হে পরম রিজিক দাতা, তুমি তো সবাইকে রিজিক দাও, অন্ন দাও, আমরা তোমাকে কীভাবে অন্ন দেবো, তুমি কীভাবে ক্ষুধার্ত হতে পারো। সেই দিন তিনি বলবেন যে তোমার বাড়ির পাশে অমুকে ক্ষুধার্ত ছিল, তোমার কাছে অমুক এসছিল, অন্ন চেয়েছিল, খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাওনি। আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করনি। মানুষ বলবে, হে আল্লাহ, তুমি সমস্ত সুস্থতা, সমস্ত শক্তির প্রতীক, তুমি কীভাবে অসুস্থ হতে পারো, আমরা কীভাবে তোমার সেবা করব। তিনি বলবেন, অমুকে অসুস্থ ছিল তোমার পাশে, তুমি তো তার সেবা করনি। আল্লাহ বলবেন যে আমি তৃষিত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি। মানুষ বলবে যে, হে আল্লাহ, তুমি তৃষ্ণার্ত থাকো কীভাবে, তুমি তো সমস্ত তৃষিতের তৃষ্ণা নিবারণ করো। আল্লাহ বলবেন যে অমুকে তৃষ্ণায় পানি চেয়েছিল এক গ্লাস, হ্যাঁ, তুমি তাকে পানি দাও নাই। তার মানেটা কি, যখন আপনি তৃষিতকে পানি তুলে দিচ্ছেন, তখন আসলে আপনি প্রভুরকেই পানি দিচ্ছেন। যখন আপনি ক্ষুধার্তকে খাবার দিচ্ছেন, তখন আপনি প্রভুকেই খাবার দিচ্ছেন। যখন আপনি অসুস্থের সেবা করছেন, তখন আপনি প্রভুরই সেবা করছেন। অর্থাৎ এই যে সেবা করা, এটা অন্য যে কোনো ইবাদতের যে উত্তম ইবাদত, ভালো ইবাদত, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিধবা, এতিম, অসহায় মানুষের কল্যাণে নিরলস পরিশ্রমকারীর মর্যাদা, সারা রাত ক্লান্তিহীনভাবে ইবাদতকারী এবং ক্রমাগত প্রতিদিন রোজা পালনকারী নেকি সমান। এবং যে কারণে আমরা কোয়ান্টামে বলি যে সেবা উত্তম ইবাদত। স্বামী বিবেকানন্দ তিনিও খুব সুন্দরভাবে বলেছেন যে জীবে দয়া করে যেই জন সেই জন সেবি সে ঈশ্বর। অর্থাৎ জীবে দয়া করা, একটা পাখি তাকে একটু খাবার দেওয়া, তাকে নিরাপদ রাখা, একটা প্রাণী যে কোনো প্রাণী খাবার দেয়া, এই যে বৃদ্ধ। আমি যখন শুনলাম আমাদের আশেপাশে কোনো জন প্রবীণ যাদের দেখার কেউ নাই, আমাদের সেবকরা, আমাদের খিদমতান কর্মীরা, আমাদের কোয়ান্টিয়াররা, আমাদের অর্গানিয়াররা, তাদের গোসল করানো থেকে শুরু করে গায়ে তেল মেখে দেওয়া থেকে শুরু করে এই সব কাজগুলো করছে। আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করলাম। যারা আসলে অনেক বড় ইবাদত করছে, কত বড় ইবাদত, এটা সুফিদের একটা ঘটনা। সুফিরা তো আসলে নিজেরা কাজ করে, নিজেরা উদাহরণ সৃষ্টি করে মানুষকে সবসময় দেখান যে এইরকম টিলা পাহাড় এলাকায় এক সুফি, এক দরবেশ তার খানকা স্থাপন করলেন। কিছু শিষ্য আছে, যেরকম আগে মুনি ঋষিরা আশ্রম করতেন, সুফিরাও আশ্রম করতেন। সুফিদের আশ্রমকে বলা হয় খানকা, আর মুনি ঋষিদের আস্তানাকে বলা হয় আশ্রম। যেরকম আমাদের এই কোয়ান্টাম কি, কোয়ান্টাম আসলে একটা ধ্যান তীর্থ, একটা আশ্রম যেখানে আমরা ধ্যানের জন্য, যেখানে আমরা সেবার জন্যে আসি, এবং এখানে সবাই নিরাপদ, যে কেউ এখানে সেবা গ্রহণ করতে পারে। এবং কতটা নিরাপদ আপনারা দেখবেন যে দরবারানের সামনে খেজুর গাছ, সেখানে বাবুই পাখি বাসা করে আছে, পাখিও অনুভব করছে যে না এরা জীবে দয়া করে আর কি, মানে এরা জীব দেখলেই কী করে না আর কি, গুলতে পারে না আর কি। এক দরবেশ, তার কিছু শিষ্য আছে, শিষ্যরা সাধনা করে, তো শিষ্যরা খেয়াল করল যে শুক্রবার রাতে এশার নামাজের পরে তাদের হুজুর টেনে টিলার উপরে চলে যান, টিলা পার হয়ে চলে যান জঙ্গলের মধ্যে। সবার কৌতূহল হলো যে আসলে একা একা গোপনে ওস্তাদ জি কী করেন, নিশ্চয়ই এমন স্পেশাল কোনো আমল করেন যা তিনি তার মুরিদদের সামনে, তার শিষ্যদের সামনে করছেন না। তো শিষ্যদের কৌতূহল হল, শিষ্যরা তো আবার তারও একটা গ্রুপ তৈরি, তারও আবার একজনকে স্পাই বানালো আর কি, যে তুমি আজকে গুরুর পেছনে পেছনে যাবা আর কি, দেখো এই রাতে জঙ্গলে গিয়ে সে কী করে, আকাশে উড়ে যায় না কী করে। যখন অন্য শুক্রবারের মতো তার ওসাজি যখন পোশাক টোশাক পরে পাহাড়ের দিকে উঠতে লাগলেন, একজন খুব সাহসী সে পেছনে আস্তে 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 উঠল আর কি, কারণ অনেক সময় শিষ্যদের কৌতূহল অনেক বেশি থাকে। একবার হলো এক যোগী, তিনি যোগ সাধনা করছেন, যোগ করছেন, পদ্মাসনে বসে আছেন তার আশ্রমে, তো এ কৌতূহলী শিষ্য হয় নাই তখনও, শিষ্য হওয়ার জন্য সে যাচ্ছে আর কি, শুনেছেন অনেক বড় যোগী আর কি, তো দেখে যে উনি শূন্যের উপরে বসে আছেন আর কি, পদ্মাসনে বসে আছেন, নিচে কোনো কি নাই, কিছু নাই, বাতাসের উপরে। তো নতুন শিষ্য হতে যাচ্ছে, তো তার সন্দেহ হলো, তার আবার একটু সন্দেহ সন্দেহ থাকতো সবসময় যে আসলে মানে উনি আসলেই গুরু না মানে কোনো ভক্তি চক্কি আছে। তোর কেউ না, একা উনি পদ্মাসনে বসে আছে। তো সে ভাবলো যে ঠিক আছে, আমি আগে গিয়ে দেখে নিই যে নিচে কাঁচ ফাঁচ কোনো কিছু আছে কিনা, যেটির উপরে বসে আছে আর কি, বা কোনো কিছু আছে কিনা। তো সে আস্তে 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 গিয়ে আসনের নিচে এইভাবে হাত দিয়েছে। দিয়ে দেখে যে কিচ্ছু নাই, সে পেয়ে গেল ভয়। সে তাড়াতাড়ি গিয়ে দরজার সামনে অপেক্ষা করছে। অনেক অনেকক্ষণ পরে যখন যোগী তার ধ্যান ভাঙলেন, আস্তে 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 তিনি নামলেন আর কি। তো যখন নামলেন স্বাভাবিকভাবে তিনি তাকালেন, তখন শিষ্যের তো অবস্থা খারাপ, যে শিষ্য হতে যাচ্ছে সে অনুমতি চাইল যে গুরু, গুরুদেব আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? তো উনি হেসে বললেন, প্রথমবার তো তুমি আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন বোধ করো নাই, এখন আবার অনুমতি চাচ্ছ কেন আর কি? তো বুঝতে পারেন শিষ্যের কী অবস্থা আর কি। তো তো এরকম সন্দেহ, মানে সন্দেহ বাতিক থাকে কিছু কিছু শিষ্যের আর কি, তারা আবার গুরুকে নিয়েও কী করে আর কি, যে আসলেই আসল কি না আর কি একটু যাচাই করে দেখি। কিছু কিছু থাকে এরকম, থাকাটা দোষের কিছু না, থাকবেই। তো শিষ্য খুব সন্তর্পণে পেছনে পেছনে যাচ্ছে। যাওয়ার পরে দেখে যখন পাহাড়ের উঁচুতে উঠেছেন, তখন তিনি আলখেল্লা ঠালখেল্লা সব খুলে ফেলেছেন। খুলে সাধারণ কৃষক যেরকম পোশাক পরে সেরকম পোশাক পরলেন। পরে আস্তে আস্তে টিলা থেকে নামলেন, নেমে ওই পারে গ্রাম, সেই গ্রামে ঢুকলেন। এ তো শিষ্য তো পেছনে 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 গোয়েন্দার মতো সে যাচ্ছে। তো গিয়ে দেখে যে গ্রামে ঢোকার পথে এক কোনায় জীর্ণ শীর্ণ একটা কুটির, কোনো রকম একটু ছাউনি আছে। সেই কুটিরে এক বৃদ্ধা একা, বিধবা আর কি, বয়সের ভারে একেবারে নুচু হয়ে আছে, চলত শক্তিহীন, চলা ফেরা করার ক্ষমতা নাই, এবং যাতে হচ্ছে মেথর, মানে অচ্ছুত, কেউ তাকে দেখতে আসে না। তো দরবেশ ওখানে গেলেন, বিছানা তার পরিষ্কার করে দিলেন, তার যে ময়লা কাপড় চোপড় এগুলো ধুয়ে দিলেন, ঘর ঝাড়ু দিয়ে দিলেন, এবং রান্না করা খাবার, কিছু খাবার থাকে শুকনো খাবার যেটা কয়েকদিন খাওয়া যায়, রান্না করা খাবার কিন্তু বেশি সময় খাওয়া যায় না, একদিন দুই দিন, ওনার জন্য খাবার রান্না করলেন, সাথে করে নিয়ে গিয়েছিলেন, সেই খাবার রান্না করলেন, রান্না করে গরম গরম তাকে তুলে গেলেন। বৃদ্ধা প্রাণ ভরে তাকে দোয়া করলেন। এরপরে দরবেশ সব শেষ করে রাত থাকতে থাকতে আবার ফিরেছেন, শিষ্যও ফিরেছে আর পেছনে পেছনে, যে তার সন্দেহ হয়েছে শুধু এটুকু করার জন্য উনি আসেন এখানে না, আরও কিছু আছে। দেখলেন যে না, শুধু এটুকু করার জন্য প্রত্যেক শুক্রবারে রাতের অন্ধকারে তিনি যান এবং ফিরে আসেন। তো স্পাই যখন ফিরে এলো, আসার পরে অন্যরা তো উৎসুক হয়ে বসেছিল যে কী দেখে এলা, কী দেখলা, আমাদের গুরু, আমাদের ওস্তাদ কি আকাশে উঠে গিয়েছিলেন? তো শিষ্য এতদিনে বুঝতে পারল যে আসলে ইবাদত কি। শিষ্য বলল যে না, তিনি যে কাজ করেন এই কাজ তাকে আকাশের চেয়ে অনেক উঁচুতে নিয়ে যায়। ইবাদতের সেরা ইবাদত যেটা সেবা, এই সেবা তিনি করেন। তো আসলে আমরা যত মহামানবীর জীবন পাই যত ভালো মানুষের জীবন পায়, তারা সবসময় অকাতরে মানুষের সেবা করে গেছেন এবং সেবা করে গেছেন বলেই তারা স্মরণীয় হয়ে আছেন। তো আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা কোয়ান্টাম, আমরাও সেবা করার সুযোগ পেয়েছি এবং আমরা সেবা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে আসলে সেবা গ্রহিতার কোনো জাত নাই, কোনো পাত নাই, কোনো ধর্ম নাই, কোনো বর্ণ নাই, সেবা গ্রহিতার একটাই পরিচয় যে সে মানুষ, সে মানুষ, শুধু মানুষ না যে কোনো প্রাণী, যেরকম কোয়ান্টাম আমরা এখানে এই সেবার জন্যই এসছি। আজকে কত 22 বছর আমরা একটানা সেবা করতে করতে আমরা আজকে এই জায়গায় এসেছি। তবে সেবাটা সবসময় কী করতে হবে? স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে, কোনো বিরক্তি নিয়ে না। যখন যে কাউকে যে কাজটা করে দেবেন আনন্দ নিয়ে করবেন, আনন্দ নিয়ে করলে বরকত পাবেন, যেরকম বরকত আমি আমার জীবনে দেখেছি। আমি বলতে পারি যে আমার কোনো কিছুর কোনো অভাব হয়নি, কোনো কিছু না, শুধু ইচ্ছা চাওয়া। কেন? কারণ আমরা সবসময় চেয়েছি মানুষের কল্যাণের। তো আমরা এই করোনাকালে আমরা কিন্তু আমাদের কাজ বন্ধ রাখি নাই। করোনাকালে মানুষের সবচেয়ে দুর্যোগ মুহূর্তে মানুষ যখন আতঙ্কিত ছিল, আমরা তখন সাহস নিয়ে দাঁড়িয়েছি, আমরা বলেছি যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, সতর্ক হওয়ার প্রয়োজন কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই। এবং এখনও আমরা সেটাই বলছি। করোনাকালে যখন সব কিছু বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের ই বন্ধ করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে। এবং এই যে আমার নাতি নাতনিরা এখানে ছিল না, আমি খুব কষ্টে ছিলাম এবং আমি সংযোগায়নের এদেরকে সবাইকে বলেছি যে তোমরা খোঁজ খবর নাও, ওরা কী খাচ্ছে, কী পরছে, পোশাক আছে কি না, খাবার আছে কি না, যত্ন আছে কি না, খোঁজ খবর নাও। এবং তারা চেষ্টা করেছে খোঁজ খবর নিতে, এবং প্রথম সুযোগ যখনই আমাদের সরকার অনুমতি দিয়েছে যে না তোমরা সবাইকে নিয়ে আসতে পারো, প্রথম সুযোগ অনুমতি পাওয়ার দিনই আমরা সবাইকে খবর দিয়েছি যে না আমার নাতি নাতনিরা, আমার দাদুরা, তোমরা সব চলে আসো, তোমরা আমাকে ছেড়ে থাকবে না, আমার কাছে থাকবে। তো আমাদের কী করতে হবে? দিন শুরু করতে হবে দান করে। কীভাবে কী দান করতে হবে? যে বুখারী শরীফের একটি হাদিস হচ্ছে যে প্রতিদিন সকালে দুজন ফেরেশতা তারা সব মনিটরিং করে আর কি, যে কে কী করছে, যিনি দান করছেন তার জন্য দোয়া করে যে হে আল্লাহ এ দান করেছে, এই সম্পদে বরকত দাও এবং জীবন থেকে বালা মুসিবত দূর করে দাও। আর যে দান করে না, প্রতিদিন সকালে তাদের উদ্দেশ্যে ফেরেশতা বলে হে আল্লাহ এদের সম্পদে বরকত কমিয়ে দাও, এদের উপর বালা মুসিবত আপতিত করো। সেই জন্যে দান করে, এবং প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে দান। একটা হাসি দিলাম ভাইকে দেখে, বোনকে দেখে, মাকে দেখে, শুকর আলহামদুলিল্লাহ বললেন, তাকে দেখে আসসালামু আলাইকুম বললেন বা আপনার উপর শান্তি বর্ষিত হোক বললেন, এটা দান। একটা ছোট্ট কাজ করে দিলেন, হ্যাঁ মাকে ঝাড়ুটা এগিয়ে দিলেন, এটা দান। আমি কথা বলছি যে কোনো ছোট কাজ, অন্যকে যে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে দান। অতএব আমরা দিন শুরু করব কী করে? দান করে, একটা ছোট্ট সহযোগিতা করে। এবং দুই হচ্ছে আনুপাতিক হারে দান করবেন, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দান করবেন। আমাকে অনেকে বলে যে আপনি এত টাকা কী করেন? আমি বলি যে টাকা বেশি হলে মানুষ কী করে? যেরকম আমাদের ব্যবসায়ীরা টাকা বেশি হলে কী করে? অনেকে আছে, সবাই না, অনেকে আছে বিদেশে পাচার করে, আমি বলি যে আমিও পাচার করি। বলছি আপনি কোথায় পাচার করেন? আমি পরকালে পাচার করি। কারণ যা আপনি দান করছেন এটাই আপনার থাকছে, যা আপনি ব্যয় করছেন এটা ব্যয় হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আমি বলি যে আমি পাচার করি, পরকালে পাচার করি। কি করবেন? আনুপাতিক হারে অপচয় কমিয়ে, একটা ফালতু খরচ কমিয়ে, যে খরচটা না করলে হয় আর সেটা দান করলাম। এটা আপনি দান করলেন না, এটা পরকালে পাঠালেন আর কি। আরও সহজ বাংলায় বুঝি এটা পাচার হয়ে গেল পরকালের জন্যে আপনার, কারণ ওখানে পাঠানোর আর কোনো উপায় নাই আর কি। ওখানে পাঠানোর উপায় হচ্ছে দান করা আর কি। এবং সন্তানকে দান করতে উৎসাহিত করবেন, ছোট তাকে একটা ব্যাংক দিয়ে দেবেন, মাটির ব্যাংক, প্রত্যেক দিন সকালবেলা, আচ্ছা ঠিক আছে এই এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা তুমি এটার মধ্যে রাখো। ছোটোবেলা থেকে তাকে দান করতে শেখাবেন। এবং আপনি দায়িত্ব নেবেন একজন দুস্থ মানুষের, একজন এতিমের, একজন অনাথের, এবং দান করবেন সঙ্গবদ্ধভাবে, একক না, একা না। একা দান হচ্ছে মরুভূমিতে এক বালতি পানি ফেলার মতো, একটু পরে শুকিয়ে যাবে। আর সঙ্গবদ্ধ দান হচ্ছে ঝর্ণার মতো, এটা মরুভূমি দিয়ে প্রবাহিত হয়ে একেবারে নদী হয়ে সমুদ্রে পৌঁছে যাবে আর কি, সঙ্ঘবদ্ধ দান। কারণ সঙ্ঘবদ্ধ দানে বড় কাজ হয় এবং কাজ কী করে কন্টিনিউ করে অব্যাহত থাকে। সঙ্ঘবদ্ধ দান হচ্ছে সৎকায় জারিয়া আর কি, মানে আপনি যা দান করলেন এরপরে ২০ বছর, ৩০ বছর, ৫০ বছর, ১০০ বছর এই প্রতিষ্ঠান যতদিন থাকবে যত মানুষ দান করবে আর কি, সমস্ত দানের স্বভাব লভ্যাংশ আপনিও পেতে থাকবেন আর কি। কারণ আপনি অরিজিনালি কী করেছেন, আপনি দান করেছেন এই দানে, এতশো ১০০ বছর আগে আপনি এই দান করেছিলেন, তো এটা বাড়তেই থাকবে আপনার পরকালের হিসাবে আর কি, ওখানকার অ্যাকাউন্টে আপনার বাড়তে থাকবে আর কি। এবং বলবেন যে আমার তো সেরকম দান করার সুযোগ নাই, তো দানে উদ্বুদ্ধ করবেন আরেকজনকে যে তুমি দান করো, তোমার এই যে জিনিসটা আছে এটাকে তুমি দান করো, আর তুমি এই উপলক্ষে দান করো। দানে যিনি একজনকে উদ্বুদ্ধ করবেন, ধরো আপনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে একজন ৫ টাকা দিল, একজন ৫০০ টাকা দিল, একজন ৫০০০ টাকা দিল, এই যে দান সে করলো এটা সব তো সে পাবেই, তার স্বভাব ঠিক থাকবে, কিন্তু আপনি যে দানে উদ্বুদ্ধ করলেন তাকে এই পুরো টাকা সব আপনিও পাবেন আর কি, আপনিও পাবেন। এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের কাজকে আরও অনেক 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 গতিশীল করতে পারবো।